ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হল বাংলা অনুষ্ঠান।
এখানে ওয়াশিংটনে এখন বেলা 11টা, বাংলাদেশে রাত 10টা, আর ভারতে রাত 9:30। আমি রোকেয়া হায়দার শ্রোতাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অধিবেশনে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠান আপনারা যেমন জানেন আধ ঘন্টা, এবং ফেসবুক লাইভ এখন প্রচারিত হচ্ছে না। কোভিড প্যান্ডেমিক এর কারণে আমরা ঘর থেকে অনুষ্ঠান প্রচার করছি, এবং সেই জন্য স্টুডিও ফিরে না যাওয়া পর্যন্ত ফেসবুক লাইভ প্রচার করা আমাদের জন্য সম্ভব হচ্ছে না, আমরা দুঃখিত। তাহলে আসুন আজকে আমরা অনুষ্ঠান শুরু করি। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী জানিয়েছেন,
করোনা টিকা পেতে অনলাইনে নিবন্ধন করতে হবে। এ সময় জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদের তথ্য মিলিয়ে দেখা হবে। স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-19 টিকা বিতরণ ও প্রস্তুতি কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া টিকা বিতরণে জাতীয় পর্যায়ে 3টি কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশে এখন পর্যন্ত 1টি সূত্র থেকে টিকা প্রাপ্তি নিশ্চিত হয়েছে। অক্সফোর্ডের তৈরি এই টিকা আসবে ভারত থেকে। ভারতের সিরাম ইনস্টিটিউটের সঙ্গে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রথম দফায় 3 কোটি ডোজ টিকা আসবে এমনটাই বলা হয়েছে। আশা করা হচ্ছে জানুয়ারির কোনো এক সময় এই টিকা ঢাকায় এসে পৌঁছাবে। কারা এই টিকা প্রথম পাবেন এ নিয়ে অনিশ্চয়তা কাটেনি। যদিও উপজেলা কমিটিগুলোকে মহামারী মোকাবেলায় নিয়োজিত স্বাস্থ্যকর্মী, সম্মুখ সারির কর্মী, রোগ প্রতিরোধ ক্ষমতাহীন জনগোষ্ঠী ও বয়োজ্যেষ্ঠ জনগোষ্ঠীর অগ্রাধিকার ভিত্তিতে টিকা প্রদানের তালিকা তৈরি করতে বলা হয়েছে। জেলা প্রশাসকদের নেতৃত্বে জেলা কমিটিগুলোতে উপদেষ্টা হিসেবে এমপিদের রাখা হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যানকেও কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। ওদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত একদিনে 38 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে 7,280 জন মারা গেছেন। নতুন করে শনাক্ত হয়েছেন 1,153 জন। সব মিলিয়ে শনাক্তের সংখ্যা 5 লাখ ছাড়িয়ে গেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী 5,713 জনের শরীরে করোনার হদিস মিলেছে। স্বাস্থ্য দপ্তরের হিসেবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও 1,926 জন রোগী সুস্থ হয়েছেন। জন হপকিন্স ইউনিভার্সিটির তালিকা অনুযায়ী শনাক্ত রোগীর দিক থেকে বিশ্বের 27তম স্থানে রয়েছে বাংলাদেশ। বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক, কবি ও প্রাবন্ধিক মঞ্জুরে মওলা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। রোববার বেলা 11টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে তার মৃত্যু হয় বলে বাংলা একাডেমির জনসংযোগ বিভাগ জানিয়েছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন সংবাদদাতা জহুরুল আলম।
রোহিঙ্গাদের উপর গণহত্যা চালানোর অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালত বা ICJ-তে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার করা মামলায় সমর্থন দিতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন শতাধিক ব্রিটিশ পার্লামেন্ট সদস্য। যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়ক মন্ত্রী ডমিনিক রাবের বরাবরে পাঠানো চিঠিতে তারা এই আহ্বান জানিয়েছেন বলে রোববার ঢাকায় পাওয়া খবরে জানা গেছে। খবরে বলা হয়েছে মিয়ানমার সরকার এবং দেশটির সামরিক বাহিনীর নির্যাতন থেকে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের রক্ষায় জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতে যুক্তরাজ্যের বিভিন্ন দলের 104 জন MP এ আহ্বান জানিয়েছেন। রোহিঙ্গা অধিকার সম্পর্কিত ব্রিটিশ পার্লামেন্টের সর্বদলীয় সংসদীয় গ্রুপের কো-চেয়ার রোশনা আলী ও জেরমি হান্ট এ সকল পার্লামেন্ট সদস্যদের পক্ষে চিঠিতে স্বাক্ষর করেন। চিঠির উদ্ধৃতি দিয়ে খবরে বলা হয় এমপিরা বলেছেন তারা নিশ্চিত যে যুক্তরাজ্য এই মামলায় হস্তক্ষেপ করলে আইনগত ও প্রতীকীভাবে উল্লেখযোগ্য সহযোগিতা করা হবে। কেবল ন্যায় বিচার নিশ্চিত করতে ও আন্তর্জাতিক আইনকে সমর্থন করতেই নয়, মিয়ানমারের সামরিক বাহিনীর দ্বারা আরো মানবতা বিরোধী অপরাধ রোধেও এটা জরুরি বলে চিঠিতে উল্লেখ করা হয়। মানবাধিকার রক্ষার বিষয়ে যুক্তরাজ্য ঐতিহাসিকভাবে বিশ্বকে নেতৃত্ব দিয়েছে বলে উল্লেখ করে এতে বলা হয় যুক্তরাজ্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পেনহোল্ডার এবং যৌন সহিংসতা প্রতিরোধ উদ্যোগের প্রতিষ্ঠাতা হওয়া সত্ত্বেও এ মামলায় যোগ দিতে না পারলে মিয়ানমারের সামরিক বাহিনীকে ভুল বার্তা দিতে পারে। ব্রিটিশ এমপিদের এই উদ্যোগের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদের কাছে তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন তাদের এই উদ্যোগটা যে গুরুত্বপূর্ণ তাতে সন্দেহ নাই, তবে বাস্তবায়িত হবে কিনা সেটা দেখার বিষয়। তিনি বলেন
দুটো জিনিস, একটা হলো যে এখনো জয়েন করেনি UK বা নেদারল্যান্ডস ছাড়া অন্য ইউরোপিয়ান দেশ, এটাই অবাক হওয়ার মতন, কারণ যেই ইস্যুটা সামনে এসেছে সেটা হলো জেনোসাইডের বিষয়টা, এবং যেহেতু আইসিজে অলরেডি একটা প্রভিশনাল জাজমেন্ট আছে, তারপর আইসিসি শুরু করেছে, আর্জেন্টিনা কোর্টেও একটা কেস আছে, তো সেখানে এখনো করেনি, এটাই অবাক হওয়ার একটা কারণ। তো ইউকে স্বাভাবিকভাবে জয়েন করা উচিত তার নিজের কারণেই, কারণ যেহেতু এখানে জেনোসাইডের বিষয়টা আছে। তবে আমি মনে করি না এটা কোর্টের উপর যতখানি না হবে, কারণ কোর্ট তো তার নিজের মতনই যাবে, তাতে দশজন হোক বিশজন হোক সেটা আমার মনে হয় না সেই হিসাবে এত নামি দামি জাজরা সেভাবে দেখবেন, তারা দেখবেন মেরিট অফ দ্য ইস্যু এবং প্রভিশন জাজমেন্টে, এবং তার উপরে যে সাবমিশন করেছে গাম্বিয়া সেটা বোঝাই যাচ্ছে একটা জেনোসাইড, ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, ওয়ার ক্রাইম, এই ধরনের কিছু একটা হয়েছে। আর যে জিনিসটা হবে আমার মনে হয় ইউকে এবং আরো ইউরোপিয়ান দেশ যখন এর মধ্যে ঢুকবে, মিয়ানমারের উপর একটা বড় প্রেশার আসবে, এবং ওই প্রেশারটার ফলে যেটা হবে, মনে রাখতে হবে যে মিয়ানমারের সাথে তিনটা দেশ থাকার কারণেই মিয়ানমার নড়ে চড়ে উঠছে না, চীন তো একটা আছেই কিন্তু তার সাথে দুটো দেশ কিন্তু আমরা নজরে রাখছি না, সেটা হলো ভারত এবং জাপান। তো ইউরোপিয়ান ইউনিয়ন বা ইউকে এইসব দেশ যখন এই কেসের ব্যাপারে সচেতন হবে, তখন আমি মনে করি জাপান এবং ভারতও সরে দাঁড়াবে মিয়ানমারের কাছ থেকে, এবং সেখানে একটা প্রেশার আসবে। এই দুটো দেশ যখন মিয়ানমারের উপর থেকে সরে যাবে বা প্রেশার যদি আনে, তখন স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে যে চীনের একা কোনোভাবেই সম্ভব হবে না মিয়ানমারের পাশে দাঁড়ানো, বিশেষ করে যেহেতু একটা জেনোসাইডের বিষয় হয়েছে, তখন চীন বড় আকারে মিয়ানমারের উপরে প্রেশার আনতে বাধ্য হবে। যার জন্য আমি মনে করি এই ইউকে এর বিশেষ করে মেম্বারদের এই মুভটা যথেষ্ট ইম্পর্টেন্ট এখন হবে কিনা সেটা দেখার বিষয়।
ব্রিটিশ এমপিরা তাদের চিঠিতে বলেছেন আইসিজিতে গাম্বিয়া করা মামলায় আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণের মাধ্যমে যুক্তরাজ্যের উচিত বিশ্বমঞ্চের মানবাধিকার ও আন্তর্জাতিক আইন সমুন্নত রাখতে নিজের দায়িত্ব যথাযথ পালন করা। ন্যায় বিচার নিশ্চিতে ব্যর্থ হলে বিশ্বের দমনমূলক সরকারগুলোর কাছে ভুল বার্তা যাবে বলে উল্লেখ করে এমপিরা বলেন এর ফলে এ ধরনের সরকারগুলো জাতিগত নিধন ও গণহত্যাকে গ্রহণযোগ্য হাতিয়ার হিসেবে ব্যবহার করা অব্যাহত রাখবে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
চট্টগ্রাম সংবাদদাতা হাসান ফিরদৌসের একটি রিপোর্ট আমরা শুনি।
বাংলাদেশ ভারত দুদেশের ব্যবসা বাণিজ্য নিয়ে চট্টগ্রামের ব্যবসায়ী এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। দুপুরে চেম্বার মিলনায়তনে আয়োজিত এই বৈঠকে ভারতীয় হাইকমিশনার বলেন, ভৌগোলিক সুবিধা কাজে লাগিয়ে বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় চট্টগ্রাম হতে পারে দক্ষিণ পূর্ব এশিয়ার গেটওয়ে। এর ফলে বাংলাদেশের পাশাপাশি এর সুফল ভোগ করতে পারবে প্রতিবেশীরাও।
বাংলাদেশ টুডে রাইজেস অ্যাজ এ মেজর গ্রোয়িং ইকোনমি, চট্টগ্রাম উইল ওয়ান্স এগেইন রিক্যাপচার ইটস প্লেস ইন দি ইস্ট অ্যাজ এ সেন্টার অফ এক্সেলেন্স ইন ট্রেডিং, ইন মেরিন সার্ভিসেস, ইন প্রোডাকশন ফর এক্সপোর্ট অ্যান্ড অ্যাজ এ গেটওয়ে টু দি এন্টায়ার মার্কেট অফ, if you put it all together, 250 million people. In perspective, that would be almost the size of the market of the United States of America. So Chattogram has a huge future. If realized, it could transform the way forward for the region and the world.
এদিকে বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত অপর একটি মত বিনিময় সভায় তুলে ধরেন দুদেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা।
The friendship between India and Bangladesh, the partnership between our two countries is unbreakable because it is created through our shared history, through the waters, the land and the ocean that connects us, through the world's biggest bay, and most of all through the spirit of 1971. With 1971, as long as we remember what brought us together, we will always be the closest of friends.
এর আগে ভারতীয় হাইকমিশনার ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেত্রী বীরকন্যা প্রীতিলতা ভাস্কর্যে ফুলেল শ্রদ্ধা জানান এবং প্রীতিলতা জাদুঘর ও পাহাড়তলিতে অবস্থিত ইউরোপিয়ান ক্লাব পরিদর্শন করেন। হাসান ফেরদৌস, ভয়েস অফ আমেরিকা, চট্টগ্রাম।
কলকাতা থেকে পরমাশিস ঘোষ সাহেব প্রতিবেদনে তিনি বলেছেন,
পশ্চিমবঙ্গ থেকেই হবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হবেন একজন বাঙালি। দুদিনের পশ্চিমবঙ্গ সফরে এসে আজ রাজ্যের বীরভূম জেলার শান্তিনিকেতনে রোড শো থেকে স্পষ্ট জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি সাফ জানান, এই রোড শো যে বিপুল জনপ্লাবন, তারা কেউ বাইরের লোক নন, সবাই বাংলার লোক, বাঙালিই হবেন বাংলার মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত বলা যেতে পারে, 2021-এর আগামী বছর বিধানসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে পশ্চিমবঙ্গে। 21-এর বিধানসভা ভোটে বাংলা বিজয়ের টার্গেট গেরুয়া শিবিরের, লক্ষ্য পূরণের উদ্দেশ্যে ইতিমধ্যেই কোমর বেঁধে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। তবে সেক্ষেত্রে বারবারই একটা প্রশ্ন উঠে আসছিল যে বিজেপির মুখ্যমন্ত্রী কে হবেন, বা ভোটে জিতলে কে হবেন বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী। এ প্রশ্নে এর আগে বিজেপি নেতৃত্ব জানিয়েছিল যে জয়ের পরই ঠিক হবে যে কে হবেন মুখ্যমন্ত্রী। আজ সেই প্রশ্নের সাফ জবাব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, বাংলার ভূমিপুত্রই হবেন মুখ্যমন্ত্রী, বিজেপি সরকার গড়লে একজন বাঙালিই হবেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী। উল্লেখ করা যেতে পারে, গত দুদিনে রাজ্য সফরে গত শুক্রবারই কলকাতায় এসে পৌঁছন অমিত শাহ, এরপর গত কাল শনিবার মেদিনীপুরে মেগা সভায় যোগ দেন তিনি। তার হাত ধরেই বিজেপি যোগদান করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী সহ 10 হেভিওয়েট। পরে আজ বোলপুরে পৌঁছে প্রথমে বিশ্বভারতীতে পৌঁছন অমিত শাহ, ঘুরে দেখেন রবীন্দ্র তীর্থ শান্তিনিকেতন। তারপরই সেখান থেকে শ্যামবাটিতে গিয়ে বাউল বাসুদেব দাসের বাড়িতে মধ্যাহ্ন ভোজন সারেন। এরপরই শান্তিনিকেতনের ডাকবগলা মোড় থেকে চৌরাস্তা পর্যন্ত রোড শো করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরমাশিস ঘোষ, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
কলকাতা থেকে সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী আমাদের তার রিপোর্টে বিস্তারিত জানিয়েছেন, আসুন আমরা শুনি।
অযোধ্যায় রাম জন্মভূমি মামলার রায়ে সুপ্রিম কোর্ট অযোধ্যার কাছে ধন্নিপুর গ্রামে যে 5 একর জমি মসজিদ নির্মাণের জন্য দিতে বলেছিল, সেই জায়গায় মসজিদ ও সংলগ্ন জমিতে একটি হাসপাতাল, লঙ্গরখানা ও লাইব্রেরি হবে বলে আগেই ঠিক করা হয়েছিল। গতকাল সেগুলির নকশা ও রূপকল্প প্রকাশ করা হয়েছে। জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের স্থাপত্যবিদ্যার অধ্যাপক এস এফ আক্তার একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই নীল নকশা প্রকাশ করেন। তিনি জানান, নতুন মসজিদ হবে সম্পূর্ণ আধুনিক প্রথায় তৈরি, সোলার প্যানেল দিয়ে তার বিদ্যুতের ব্যবস্থা হবে। সুন্নি ওয়াকফ বোর্ড পুরনো দিনের কোনো বোঝা বয়ে নিতে চায় না বলেই বাবরি মসজিদের সঙ্গে এটির আকৃতিগত কোনো সাদৃশ্য থাকবে না, ওই মসজিদের থেকে অনেক বড় হবে এটির আয়তন। তোতলা মসজিদটির কোনো গম্বুজ বা মিনার থাকবে না, ডিম্বাকৃতি এই মসজিদে একসঙ্গে 2000 জন নামাজি নামাজ পড়তে পারবেন। সংলগ্ন হাসপাতালে আপাতত 200 জনের চিকিৎসার ব্যবস্থা করা হবে। আশপাশের বহু দরিদ্র মানুষ যারা অর্থাভাবে ভালো চিকিৎসার সুযোগ পান না, মূলত তাদের কথা ভেবেই এখানে সর্বাধুনিক চিকিৎসার ব্যবস্থা করা হবে। পরে শয্যা সংখ্যা আরও বাড়ানোর কথা আছে। এছাড়াও থাকবে একটি সর্বজনীন ভোজনালয় যেখানে যে কেউ পেট ভরে পুষ্টিকর খাবার খেতে পারবেন, আর থাকবে একটি লাইব্রেরি ও রিসার্চ সেন্টার যেখানে শুধুমাত্র ইসলামী সংস্কৃতি নয়, সারা পৃথিবীর সব রকম উচ্চশিক্ষার্থী গবেষণার সুযোগ থাকবে। সেখানে বিভিন্ন জায়গা থেকে নামী অধ্যাপক ও অন্যান্য কৃতী ব্যক্তিদের আমন্ত্রণ করে নিয়ে আসা হবে বক্তৃতা দেওয়ার জন্য। প্রথমে ভাবা হয়েছিল আগামী 26 জানুয়ারি এটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে, কিন্তু গতকাল IICF নির্দিষ্ট করে দিন তারিখ ঘোষণা করেনি, শুধু বলেছে আসছে বছরের প্রথম দিকেই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপিত হবে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। আবারও বলে দিচ্ছি, আমাদের এই অনুষ্ঠান আপনারা শুধু রেডিওতেই শুনতে পাচ্ছেন, ফেসবুক, ওয়েব পেজ, টুইটার, সোশ্যাল মিডিয়াতেও আপনারা শুনতে পাচ্ছেন। আমরা ফেসবুক লাইভ করতে পারছি না, সেজন্য আমরা দুঃখিত, তবে সব অনুষ্ঠানে আপনারা বেতার তরঙ্গে শুনতে পাচ্ছেন। আজকের অনুষ্ঠানে সরকার কবিরুদ্দিন একটি সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন তৈরি করেছেন, আসুন শোনা যাক।
আমি সরকার কবিরুদ্দিন দর্শক শ্রোতাদের সামনে উপস্থিত রয়েছি আজকে রবিবাসরীয় ম্যাগাজিন অনুষ্ঠান পোটোম্যাক থেকে পদ্মা গঙ্গার অধিবেশনে স্কাইপের মাধ্যমে, এবং এই স্কাইপের মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বল্টিমোর এলাকা থেকে এককালে সোশ্যাল সিকিউরিটি ডিপার্টমেন্টের প্রাক্তন কর্মকর্তা, তারও আগে বাংলাদেশের স্বাধীনতার আগে পাকিস্তানি জাহাজ PNC পাকিস্তান ন্যাশনাল শিপিং কর্পোরেশনের জাহাজের সেকেন্ড অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তারপর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় এখানে এসে উনি জাহাজ থেকে নেমে গিয়ে তারপরে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে লিপ্ত হয়েছেন, ব্যাপৃত হয়েছেন, সংশ্লিষ্ট থেকেছেন, অর্থ সাহায্য সংগ্রহ করেছেন, চাঁদা সংগ্রহ করেছেন এবং অন্যান্য সব রকমের সহায়তা এখান থেকে যুগিয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মদত যুগিয়েছিলেন। আমরা তার সঙ্গে আজকে দুটি বিষয় নিয়ে কথা বলবো, একটি হচ্ছে উত্তর আমেরিকার বাংলা স্কুল এবং দ্বিতীয়টি মুক্তিযুদ্ধে আবুল কাসেমের ভূমিকা এই নিয়ে। প্রথমেই বাংলা স্কুল, আমরা জানি যে উত্তর আমেরিকায় বেশ কয়েকটি বাংলা স্কুল চালু রয়েছে, যেসব স্কুলে বাংলাদেশি আমেরিকান নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে বাংলা ভাষা, কৃষ্টি, সংস্কৃতি শেখানো হয়। বল্টিমোরের যে স্কুলটি নিয়ে আমরা কথা বলবো আজকে সেটা একটুখানি ব্যতিক্রমী, সেটা হচ্ছে অন্যান্য বিষয়ের সঙ্গে সঙ্গে অর্থাৎ বাংলা ভাষা, সংস্কৃতি এবং বাংলাদেশের ইতিহাস ইত্যাদি শেখানোর সঙ্গে সঙ্গে ইসলামী শিক্ষাও প্রদান করা হয় ছেলে মেয়েদেরকে। তো এই স্কুল গড়ে তুলেছেন আবুল কাসেম এবং তার সঙ্গে আরো কয়েকজন মহতি উদ্যোক্তা। তো আমরা এই স্কুল সম্পর্কে আপনার কাছ থেকে শুনতে চাই আবুল কাসেম।
এই স্কুলটা আমরা শুরু করেছিলাম 2009 সালে, 8 থেকে 9 জন ছাত্রকে নিয়ে। আমাদের প্রায় 2 বছর আগে, কোভিড শুরু হওয়ার আগে, আমাদের স্টুডেন্ট সংখ্যা দাঁড়িয়েছিল 51। তো কোভিড এর পর আমরা তো ক্লাস নিতে পারছি না সামনাসামনি, ফলে ভার্চুয়াল ক্লাস নেওয়া হচ্ছে। এখন আমাদের ছাত্র সংখ্যা অ্যারাউন্ড 30-35। তো ইউজুয়ালি সানডেতেই এই এদেরকে ভার্চুয়াল ক্লাস নেওয়া হয়।
এখন বর্তমান পরিস্থিতিতে ভার্চুয়াল ক্লাস নেওয়া হয়,
কারেক্ট?
জি,
যতদিন কোভিড থাকবে ততদিন আমাদের এইভাবেই করতে হবে।
আমার যদ্দূর মনে পড়ে যে বছর 4-4.5 বছর আগে প্রেসিডেন্ট ওবামা যখন ক্ষমতাসীন ছিলেন, তখন প্রেসিডেন্ট ওবামা একবার বল্টিমোরের একটি মসজিদে গিয়েছিলেন মসজিদ পরিদর্শনে, এবং সেই সময়ও আমরা আপনাদের এই বাংলা স্কুল নিয়ে কথা বলেছিলাম। তো আমরা পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে এই স্কুল সম্পর্কে আর কিছু বলতে চান আপনি?
স্কুল সম্পর্কে, আসলে আমাদের ছাত্র সংখ্যা বাড়ার ছিল, এই কোভিড এর কারণে অনেক ছাত্র আমরা নিতে পারছি না, কারণ আমাদের যেভাবে দরকার টিচার তাদেরকে এই সম্পৃক্ত করা যাচ্ছে না। তো আমরা চেষ্টা করব আর কি, কোভিড যখন শেষ হবে তখন আর একটু বাড়ায় দেওয়ার জন্য। এখন আমরা ওই যে বলছিলেন আপনি, ওবামা যে মসজিদে আসছিল সেখানেই আমরা ক্লাস করাই। আমরা চেষ্টা করতেছি বাংলাদেশ কমিউনিটি সেন্টার একটা করার জন্য, আমরা কয়েকজন এটার উদ্যোগ নিয়েছি। কোভিড এর জন্য সবকিছুই আমাদের থেমে আছে, এটা শেষ হলেই আমরা চেষ্টা করব কিছু করতে।
জি, আমরা এবার পরবর্তী প্রসঙ্গে যাচ্ছি। বাংলাদেশে এখন মুক্তিযুদ্ধের শেষে বিজয় দিবস উদযাপিত হচ্ছে, পালিত হচ্ছে মহা সমারোহে। আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের, মহান মুক্তিযুদ্ধের প্রতি বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে শহীদানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এখন আবুল কাসেম আপনার কাছ থেকে জানতে চাইব। আমরা জানি যে আগেও আমি বলেছি যে একটি পাকিস্তানি জাহাজ, বাণিজ্যিক জাহাজ, পাকিস্তান ন্যাশনাল শিপিং কর্পোরেশনের, সেটাতে করে আপনি সেকেন্ড অফিসার হিসেবে কর্মরত অবস্থায় ওয়াশিংটনে এসেছিলেন, বল্টিমোরে এসেছিলেন সম্ভবত, এবং এখানে আসার পর আপনি জাহাজ ছেড়ে বেরিয়ে বাংলাদেশের স্বাধীনতার প্রতি আপনার সমর্থন ব্যক্ত করেন এবং সংশ্লিষ্ট হন, এবং তারপরে বিভিন্ন ফোরামে আপনি বাংলাদেশের স্বাধীনতার জন্য চাঁদা সংগ্রহ করেছেন, প্রচারণায় অংশ নিয়েছেন, এখানে আরো অন্যান্য বাংলাদেশি যারা সেই সময় ছিলেন। তো আজ এই বাংলাদেশের বিজয় দিবসের মাস এখন, তো এই বিজয় দিবসের মাস উপলক্ষে আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি সেই সময় কি কি করেছিলেন, আপনি একটু আমাদের মানে স্মৃতি স্মরণ করুন।
আমরা যখন আমেরিকার উদ্দেশ্যে রওনা দেই সেই মার্চ মাসে, 7ই মার্চের ভাষণ শেখ মুজিবের শুনেছিলাম আমরা আটলান্টিক মহাসাগরে। তারপর যখন আমেরিকার মোবাইল পোর্টে আসছি তখনই 25শে মার্চ শুরু হয়ে গেল। সেখান থেকে 2-3 দিন পর আমরা বাল্টিমোরে আসি। বাল্টিমোরে এসে খবর পেলাম যে বাংলাদেশি এক ভদ্রলোক, উনি ওয়াশিংটনে এম্বাসিতে, পাকিস্তান এম্বাসিতে কাজ করেন এবং উনি বাংলাদেশের প্রতি বেশ একটু।
আপনি কি আমাদের শ্রদ্ধেয় মুহিত ভাইয়ের কথা বলছেন?
হ্যাঁ, আমি মুহিত সাহেবের কথাই বলছি। আবার নিউ ইয়র্কে ছিল, এই যে অল্প কিছুদিন আগে যে ফরেন মিনিস্টার ছিলেন মাহমুদ আলী সাহেব, উনি ছিলেন। তো আমরা ওই দুজনের সাথেই আলাপ করেছিলাম, আমি এবং মিন্টু, মিন্টুর নাম না বললেই হয় না। আমরা দুজনেই ওনাদের দুজনের সাথে আলাপ করে, মোহিত ভাই অবশ্য বলেছিলেন যে তোমরা যেহেতু ক্যানাডা যাচ্ছ, ক্যানাডাতে গিয়ে নেমে যাও। কিন্তু মাহমুদ আলী সাহেব তখন ইয়ং ছিলেন, খুবই ইয়ে ছিল যে না, এখানে নেমে যাও। তা আমরা ওনার কথাই শুনলাম, শুনে আমরা এখানে নেমে গেলাম। তাও আমাদের ভাগ্য ভালো ছিল, আমি 1968 সালেই প্রথম আসছিলাম বাল্টিমোরে, তখন একটা ফ্যামিলির সাথে আমাদের খুব ভালো বন্ধুত্ব হয়ে ওঠে। ওই ভদ্রলোক ছিল অ্যাটর্নি, ওই অ্যাটর্নির সাথেই আমরা যোগাযোগ করতে পারাতেই আমাদের এখানে থাকাটা অনেক সুবিধা হয়েছিল। তারপরে আমরা আরো একজনের সাথে যোগাযোগ হলো, ডক্টর উইলিয়াম বি গ্রিনো, উনি 1965 সালে
আবুল কাশেম, আপনি আমাদের সঙ্গে ভাই যোগাযোগ করলেন, আপনাকে সেই দিনকার কথা স্মরণ করে আমি আমাদের তরফ থেকে, সবার তরফ থেকে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের মঞ্চের তরফ থেকে আপনাকে এবং আপনার মতো অসম সাহসিক অনেক বীর বঙ্গসন্তানকে অভিবাদন জানাচ্ছি আজকে এই বিজয় দিবসের বিজয় মাসে। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, আপনার চলার পথে আমাদের অনেক 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 শুভেচ্ছা রইল। আপনার মতো আর সবার প্রতি মুক্তিযুদ্ধের সাহসী সৈনিকদের প্রতি আমাদের সালাম। আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আমাদের অনুষ্ঠানে যোগ দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের কৃতজ্ঞতা। আমার সহকর্মী সেলিম হোসেন আমাকে এই অনুষ্ঠান আয়োজনে, এই অনুষ্ঠানের পরিকল্পনায় আমাকে সহযোগিতা করলেন, তাকেও আমার তরফ থেকে কৃতজ্ঞতা। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
আসুন শোনা যাক আহসানুল হকের এই প্রতিবেদনটি।
খেলার খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আহসানুল হক। আমার সাথে রয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য নাজমুন নূর। রবিন ভাই, কেমন আছেন?
হ্যাঁ, ভালো আছি, আপনি ভালো আছেন?
হ্যাঁ, ভালো আছি রবিন ভাই। রবিন ভাই, আজহারউদ্দিন সম্পর্কে আপনি যদি আমাদের কিছু বলেন।
হ্যাঁ, আজহারউদ্দিন এমন একটা প্লেয়ার, মানে তার ইনিংস গুলো ছিল নজিরবিহীন, তার কোনো তুলনাই করা যায় না। কেননা তার অভিষেকে, তার ডেবিউতে সে একটা সেঞ্চুরি করে, তারপর দুইটা পরবর্তী ইনিংসেও তার সেঞ্চুরি আছে আমরা জানি, এবং এমনকি আমরা ওটাও জানি তার যে রিস্ক প্লেটা, যা অনেকে তুলনা করে থাকে জাহির আব্বাসের সাথে। কেননা তার, বিশেষ করে তার রানগুলো কিন্তু এসছে আপনার অনেকগুলা মনে হয় যে বলগুলো সোজা, মানে কিন্তু উনি রিস্ক প্লেতে অন সাইডে ভীষণ তার ক্ষমতা ছিল, এমন ভাবে তিনি বলটাকে টুইক করে দিতেন, মানে টুইস্ট করে দিতেন, তাতে কিন্তু তার রান অনেক বেড়েছিল। এবং এই টুইস্টিং এর ক্ষেত্রে কিন্তু তার তুলনা করা একেবারেই যায় না অন্য কোনো ব্যাটসম্যানের সাথে। এই করেই তিনি আপনার তার অভিষেকে উনি সেঞ্চুরি করেছিলেন, এবং তার পরবর্তী পর্যায়ে আমরা দেখি তার সেঞ্চুরি নমুনা আছে। তো এই ক্ষেত্রে তার যে দক্ষতা, তার যে মানে তার কম্পিটেন্সি যা ছিল, তার সাথে কিন্তু পরের দিকে তার যে আমরা শুনে থাকি অনেক 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 কথা বলে, তার আচার ব্যবহারের কথা কিংবা তার মানে তার আপনার রেকর্ডে যা আছে তার সাথে তুলনা হয় না, তার আমরা পরের দিকে যা শুনি তার ম্যাচ ফিক্সিং এর স্ক্যান্ডাল, কিন্তু এটা কতদূর সত্যি এটা অনেকে নানারকম কথা বলে আর কি। তো এগুলো সাইডগুলো বিবেচনা করলে তাকে অনেকে কন্ট্রোভার্সিয়াল ক্রিকেটার হিসেবে জানে, কিন্তু একই সাথে তার যে রেকর্ড রয়ে গেছে অ্যাজ এ সাকসেসফুল ক্যাপ্টেন, সাকসেসফুল ব্যাটসম্যান, এবং অ্যাট দ্য সেম টাইম তার যে
দক্ষতা ছিল ফিল্ডিং এ, এটা অতুলনীয়। তার এখনকার সময় যদি আমরা কাছে বিবেচনা করে থাকি বিরাট কোহলি কিংবা আপনার ইংল্যান্ডের ওডিআই ক্যাপ্টেন যে আছে তার সাথে যদি আমরা তুলনা করে থাকি ইয়ন মর্গান, তো এইসব প্লেয়ারের তুলনা করা যায়। কিন্তু আজহারের দিনে একটু একই ভাবে বল চেঞ্জ করে এক হাতে তুলে মানে একই হাতে সে উইকেটের দিকে মেরে ব্যাটসম্যানকে আউট করতেন, এটা তুলনাই হয় না। এবং তার অনসাইডে খেলাটার যা প্রবণতা আছে, উনি রেগুলার বলকে যেভাবে মানে মাস্টার করে উনি একেবারে কনভার্ট করে নিতেন চার রানের জন্য, তার এগুলা সাইডগুলো এত বিশেষভাবে প্রয়োজনীয় রানগুলো উনি যেটা করতেন, হারার মুখে যেগুলো রান করেছেন ইন্ডিয়ান দলকে মানে কোথা থেকে কোথায় নিয়ে আসছে, এটা অনেক আমরা জানি যে সিচুয়েশন এরকম অনেক আছে, সেই ছিল আজহারউদ্দিন। তবে তার পার্সোনাল লাইফেও কিছু অঘটন ঘটেছে আমরা জানি, তার এক ছেলে দুই ছেলে ছিল, প্রথম বিয়ে তার ছিল একটা একই শহরের মেয়ের, তার ছিল নাম ছিল আমি যতদূর শুনেছি নরিন তার নাম ছিল, তার সাথে নাকি তার আপনার বিবাহ ভেঙে যায়, তারপরে বিয়ে করে বিজলানিকে একটা অ্যাক্ট্রেস ছিলেন সেখানে না, তারপরে কিন্তু আরেকটা বিয়ে হয় একটা ব্যাডমিন্টন প্লেয়ারের সাথে, এগুলোর সাথে কেমন জানি মানে মিল খাচ্ছে না। তবে তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমরা জানি তার নৈপুণ্য তার স্ট্রেংথ এত শক্তিশালী ছিল যে তাকে বলা হয় যে কিংবদন্তি প্লেয়ারদের মধ্যে তার তার আপনার দক্ষতা তার কম্পিটেন্সি তার এবিলিটি তার কম্পিটিটিভনেস তার কারোর সাথে তুলনা করা যায় না, এমন ক্যাপ্টেন ছিল।
আপনি ঠিকই বলেছেন যে পরবর্তীতে তিনি সঙ্গীতা বিজলানির সাথে তার বিয়ে হয়েছিল, আর পরে ব্যাডমিন্টন একজন খেলোয়াড় সেটা অবশ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত বোধহয় নয়, আমি ইন্টারনেটে একটু দেখছিলাম, তো সেটা সম্ভবত আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়, এটা এটা কতটা সত্য সেটা একদম নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। তবে এখানে একটু
বলেছেন তার কিন্তু এই ব্যাপারে উনি অস্বীকারও করেছেন যে না তার বিয়ে সেখানে হয়নি, তো বলছিল যে তার বিয়ে আসলে প্রথম বিয়েটা এখনো অটুট, তো এটা বলে এখনো বলে থাকে
আর কি। সেই এবং তিনি রান করেছেন টেস্ট ম্যাচে 6215 এবং ওয়ান ডে ক্রিকেটে তিনি রান করেছেন 9378, ব্যাটিং অ্যাভারেজ টেস্টে তার 45.03 যেটা খুবই ভালো ব্যাটিং অ্যাভারেজ কিন্তু, এবং ওয়ান ডে ক্রিকেটে 36.92, তিনি 22টি সেঞ্চুরি হাঁকিয়েছেন এবং টেস্টে, এবং হাফ সেঞ্চুরি তার রয়েছে 21টি, অন্যদিকে ওয়ান ডে ক্রিকেটে কিন্তু 58টি হাফ সেঞ্চুরি আছে তার, 58টি হাফ সেঞ্চুরি এবং 7টি সেঞ্চুরি আছে, 199 রান তার সর্বোচ্চ টেস্ট ম্যাচে, 153 রান অপরাজিত ওয়ান ডে ক্রিকেটে। পরিসংখ্যান হয়তো আজহারউদ্দিনের চাইতে কোনো কোনো খেলোয়াড়ের আরো ভালো থাকতে পারে, কিন্তু আজহারউদ্দিনের সময়ে আজহারউদ্দিনের মতো উজ্জ্বল একজন ক্রিকেটার পৃথিবী কিন্তু খুব কম দেখেছে, এত সুন্দর শট প্রত্যেকটা শট দেখার মতো, এবং একদম মনে হতো যে টেক্সট বুক থেকে উঠে আসা এক একটা শট তিনি নেন, কোথাও কোনো দ্বিধা দ্বন্দ্ব কনফিউশন নেই, যে কোনো বলার সেটা পৃথিবীর যে কোনো দেশের যে কোনো বলারকে কিন্তু তিনি 4 ছক্কা পিটিয়ে অত্যন্ত দাপটের সাথে ক্রিকেট খেলেছেন। তো রবীন ভাই অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য,
আপনাকেও ধন্যবাদ।
এই ছিল আজকের খেলার খবর,
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রুকেয়া হায়দার সবার শুভকামনা করি আজকের অনুষ্ঠান শেষ করছি, সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.
Hello, and welcome to Learning English, a daily 30-minute program from the Voice of America. I'm Ana Mateo. This program is for English learners, so we speak a bit slower, and we use words and sentences especially written for people learning English. Here are the stories we have for you on today's program. Dr. Jill Robbins brings us the education report. Jonathan Evans brings us a story about COVID-19 and how it is affecting a traditional Christmas event. I will return with words and their stories. Then we will end our program with The Making of a Nation, our ongoing U.S. history program. But first, here is the education report.
Dominique, not her real name, is a black electrical engineering doctoral student. She found herself in a difficult situation at a conference. A white man thought a nearby black woman was a hotel cleaner and asked her to clean their table. The woman did as she was asked, but she also told him that she was the main speaker at the conference. The man did not say he was sorry. He made a joke about how the woman could have two jobs. Other white people at the table looked at Dominique, waiting for her to approve of the joke. Dominique was not prepared for this. She acted as if she was laughing. The others laughed too, but their laughter sounded real to her. Leon, also not his real name, is a black doctoral computer science student. He was picking up a visiting female professor at the airport. He had spoken to her over the phone several times. When Leon approached the professor, she backed away and asked him to call his doctoral advisor to confirm his identity. Ebony O. McGee teaches diversity at Vanderbilt University. She says stories like this are common. She has collected about 300 of them in her research over the past 10 years on structural racism in STEM fields. As a result of these incidents, she says, many black and Hispanic students leave the STEM fields. McGee says the students spend much of their energy on so-called stereotype management. It means they have to take specific actions to deal with unfair and untrue beliefs they face as a result of their identity. McGee has found that the stereotypes also give black and Hispanic students a stronger reason to succeed and, at times, to become the best at what they do. They want to disprove the idea that they are not worthy of being in STEM fields. Sometimes stereotype management involves putting certain things on display, like leaving a high test score on a STEM test on a desk for others to see. It can also involve keeping certain things hidden. Some black students report that they kept their own children hidden to avoid the stereotype of single black mothers. McGee says some STEM professors do not want to work with such students. They mistakenly believe they will have less time to work in the laboratory than students who are not parents. In her recent book on STEM education, she says it takes much of their energy and uses resources that could help them be creative. And that extra attention to stereotype management can cause problems with their mental and physical health. that leads to them leaving STEM. Research shows that Black and Hispanic students leave the fields at nearly twice the rate of white students. McGee says the answer is not to have more students of color featured on university websites or other publications. Higher education must pay more attention to the students' college experience, their well-being, and how others view them. She says more attention should be paid to the reasons that students of color stay in STEM programs than the reasons why so many leave. McGee's future projects involve students creating their own STEM businesses, she said. I'm Jill Robbins.
And now, here is Jonathan Evans.
COVID-19 is changing the way Americans plan to celebrate the winter holidays this year. But in Alaska, the National Guard found a way to carry out a beloved Christmas tradition for several distant Native American communities. An Alaska National Guard helicopter recently landed on a frozen field in Stevens Village, home to about 30 people. Townspeople hurried to the landing field after seeing the helicopter land. They watched as the soldiers unloaded boxes containing gifts for almost everyone in the community. Then the helicopter flew away. The yearly National Guard gift transport, known as Operation Santa Claus, began in 1956. This year, the operation required some new safety measures. For 65 years, we have not missed a beat, said Chief Winfield Hinckley Jr., the command senior enlisted leader of the Alaska National Guard. He admitted that COVID-19 presented difficulty for Operation Santa Claus. But he added, it will not stop us from carrying out this tradition. It is an honor to do it. In 1956, the remote Alaskan village of St. Mary's suffered periods of severe flooding and severe dryness. The townspeople faced a hard choice in the Christmas season, whether to provide food for St. Mary's or gifts for its children. The town chose food. Then, the Alaska Air National Guard stepped in. The service brought donated gifts and supplies to the community. Since then, the program has grown. In 1969, the Salvation Army became a partner in providing playthings and more to children across rural Alaska. Each year, Operation Santa Claus attempts to get gifts to two or three villages that are chosen for different reasons. One village might have had a special hardship during the year. Another might have high poverty levels. Operation Santa Claus has provided for more than 90 villages since its beginning in St. Mary's. Stevens Village and two others, Birch Creek and Nanwalek, were chosen this year for the first time. Volunteers packed playthings, backpacks, warm hats, teeth cleaning supplies, and books for 127 children. In a normal year, the arrival of Operation Santa Claus is a community event. People dress as the holiday characters Santa and Mrs. Claus and their helpers. They celebrate with a party held at the local school building. All the townspeople are invited to have their photos taken with Santa and eat sweet treats. gifts are handed out to children. But this year, COVID-19 safety rules required that the gifts be left at the landing field. Stevens Village First Chief David Kriska said having the National Guard choose the town was cheering. It was great because just being so locked down and with travel, you know, so out of touch with the outside world. However, Kriska wishes it could have been the full experience, including having his own children enjoy a visit with Santa. He said, "It would have been great for my kids to interact with them because they're needing that social interaction. I would have loved to have that picture with my daughters." I'm Jonathan Evans.
And now, words and their stories from VOA Learning English. It is safe to say that the year 2020 has been one for the history books. It stands out. And it is so worth remembering that historians will certainly write about it in history books. Sadly, 2020 will be remembered mostly for a bad reason: the coronavirus pandemic. It will also go down in history as the year of face masks and quarantines. Of course, 2020 did not start out as a year that would make history. It started off as just a normal year. However, when health officials said the virus had turned into a worldwide pandemic, that was history in the making. Countries closed their borders. Schools and businesses closed, and people stayed indoors. Although something good also can be one for the history books. For example, the hard work and sacrifice of healthcare workers during the pandemic is also one for the history books. The scientists who make an effective vaccine will also go down in history for their important work. History remembers some years fondly. Maybe there was a World Cup, a space launch, or an Olympics for the history books, but not 2020. Let's imagine that the year 2020 has feelings. It might feel badly to know it is going down in history as the year of the COVID-19 pandemic. It might tell us that a pandemic was not in its plans. It might say that the pandemic is not that serious. It might say everyone is making a big deal out of nothing. That would put 2020 very much on the wrong side of history. This phrase usually describes outdated decisions, practices, or opinions. No one wants to be on the wrong side of history. So maybe 2020 should just stop talking. If people had any goodwill left for this unfortunate year, it would be history. That goodwill would be forgotten. If something is history, it is gone, destroyed, or at least in very serious trouble. But 2020 is not unreasonable. More likely, it probably hopes that it will soon be ancient history. If we say something is ancient history, it is usually a troubled event that is long forgotten. People have moved on. In other words, 2020 may hope that we completely forget about it. Although forgetting about it would be foolish and even dangerous. Lessons from history can be important. In fact, we have a saying, those who do not learn from history are destined to repeat it. If we don't study history, it may be our destiny to make the same mistakes again and again. And here is another saying, history often repeats itself. So it may be a good idea to remember the valuable lessons we have learned in 2020. Even though it may have been a very difficult year for many people, we must fight the urge to rewrite history. When we rewrite history, we recreate facts to fit our own way of thinking or our own plans. So to 2020, we say this, do not despair. Do not be sad. You are part of our shared history. In your dark and uncertain days, there were also bright, beautiful moments. There were people caring for each other and selfless heroes. And we are not likely to forget them or you. All are destined for the history books. And that's Words in Their Stories. Until next time, I'm Ana Mateo.
Welcome to The Making of a Nation, American History in VOA Special English. In our last program, we told you the story of the Statue of Liberty. It was given to the United States by the people of France. Lady Liberty holds a bright torch high over the harbor of New York City. Millions of immigrants coming to America passed the statue as ships carried them to the Immigration Processing Center on Ellis Island. Leo Scully and Morris Joyce tell the story of immigration in the United States during the 1800s.
American life was changing, and it was changing quickly. Before 1860, the United States had an agricultural economy. After 1860, the country began to change from an agricultural to an industrial economy. In 1860, American shops and factories produced less than $2,000 million worth of goods. 30 years later, in 1890, American factories produced $10,000 million worth. By then, more than 5 million persons were working in factories and mines. Another 3 million had jobs in the building industries and transportation.
Year after year, production continued to increase, and the size of the industrial labor force continued to grow. A great many of the new industrial workers came from American farms. Farm work was hard, and the pay was low. Young men left the family farms as soon as they could. They went to towns and cities to look for an easier and better way of life. Many of them found it in the factories. A young man who worked hard and learned new skills could rise quickly to better and better jobs. This was not only true for farmers, but also for immigrants who came to the United States from foreign countries. They came from many different lands, and for many different reasons. But all came with the same hope for a better life in a new world.
In the 1850s, America's Industrial Revolution was just beginning. Factories needed skilled workers, men who knew how to do all the necessary jobs. Factory owners offered high pay to workers who had these skills. British workers had them. Many had spent years in British factories. Pay was poor in Britain, and these skilled workers could get much more money in America. So many of them came, hundreds of thousands. Some factories, even some industries, seemed completely British.
Cloth factories in Falls River, Massachusetts, were filled with young men from Lancashire, England. Most of the workers in the shipyards of San Francisco were from Scotland. Many of the coal miners in America were men from the British mines in Wales. Many were farmers who came to America because they could get land for nothing. They could build new farms for themselves in the rich land of the American West.
One of the best liked songs in Britain then was a song about the better life in America. Its name, To the West. Its words helped many men decide to make the move to America. To the West, to the land of the free, where mighty Missouri rolls down to the sea, where a man is a man if he's willing to toil, and the poorest may harvest the fruits of the soil, where the young may exult and the aged may rest, away, far away, to the land of the West.
To another group of immigrants, America was the last hope. Ireland in the 1840s suffered one crop failure after another. Hungry men had to leave. In 1850 alone, more than 117,000 people came to the United States from Ireland. Most had no money and little education. To those men and women, America was a magic name.
Throughout Europe, when times were hard, people talked of going to America. In some countries, organizations were formed to help people emigrate to the United States. A Polish farmer wrote to such an organization in Warsaw. I want to go to America, but I have no money. I have nothing but the 10 fingers of my hands, a wife, and 9 children. I have no work at all, although I am strong and healthy and only 45 years old. I have been to many towns and cities in Poland, wherever I could go. Nowhere could I earn much money. I wish to work, but what can I do? I will not steal, and I have no work. So I beg you to accept me for a journey to America.
As the years passed, fewer people were moving to America for a better job. Most were coming now for any job at all. Work was hard to find in any of the cities in Europe. A British lawmaker told Parliament in 1870 that Englishmen were leaving their country not because they wanted to, but because they had to. They could not find work at home. He said that even as he spoke, hundreds were dying of hunger in London and other British cities. They were victims of the new revolution in agriculture and industry. Small family farms were disappearing. In their places rose large, modern farms that could produce much more. New machines took the place of men, and millions of farmers had to look for other work. Some found it in the factories. Industry was growing quickly, but not quickly enough to give jobs to all the farmers out of work.
In the next 10 years, millions of people made the move from Britain, Germany, and the Scandinavian countries. But then, as industry in those countries grew larger and more jobs opened, the flood of immigration began to slow. The immigrants now were coming from southern and eastern Europe. Anti-Jewish feeling swept Russia and Poland. Violence against Jews caused many of them to move to America. In the late 1880s, cholera spread through much of southern Italy. Fear of the disease led many families to leave for the United States. Others left when their governments began building up strong armies. Young men who did not want to be soldiers often escaped by moving to America. Big armies were costly, and many people left because they did not want to pay the high taxes. Whatever the reason, people continued to immigrate to the United States.
These new immigrants were not like those who came earlier. These new immigrants had no skills. Most were unable to read or write. Factory owners found that these Eastern and Southern Europeans were hard workers. They did not protest because the work was hard and the pay was low. They did not demand better working conditions. They did not join unions or strike. Factory owners began to replace higher-paid American and British workers with the new immigrants. Business leaders wanted more of the new workers. They urged the immigrants to write letters to their friends and relatives in the old country. Tell them to come to America, that there are plenty of jobs.
Letters from America brought many more immigrants. The big steamship companies also helped industry to get more of the new workers. They paid thousands of agents throughout Europe to sell tickets for the trip to America. Their efforts meant that steamships bringing grain to Europe could return to America filled with immigrants. They came by the hundreds of thousands, people of all religions from all across Europe. Many remained in New York and other eastern cities, but many others moved westward. They took jobs in the steel factories of Pennsylvania and the coal mines of West Virginia. They worked in the lumber camps of Michigan and in the stockyards and meat packing plants of Chicago.
Within a few years, foreign-born workers held most of the unskilled jobs in many American industries. American workers began to protest. They demanded an end to the flood of immigration. That will be our story in the next program of The Making of a Nation.
And that is our program for today. Thank you for listening. Join us again tomorrow to learn English through stories from around the world. I'm Ana Mateo.